বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব। তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 14 মে, 31 বৈশাখ এবং ফার্সি 24 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনে ইরানের নিন্দা এবং বাংলাদেশে বিএনপির জাতীয় ঐক্যের ডাক নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধে মুসলিম বিশ্বের সমর্থন চেয়েছে ইরান, হামাস নেতা হানিয়া বললেন ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার কথা। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে নিতে তুরস্কের বিরোধিতা, এরদোগান বলছেন দেশ দুটি সন্ত্রাসীদের মেহমানখানায় পরিণত হয়েছে। বাংলাদেশে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সরকার দলীয় কর্মীদের হামলার অভিযোগ, বহু নেতাকর্মী আহত। এবং ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যু, অনেকে নিখোঁজ, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ঐতিহাসিক নাকাবা বা বিপর্যয় দিবস পালনের প্রাক্কালে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে। 1948 সালের 15 মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল 19 লাখ। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে প্রতিবছর নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা। এ উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নাকাবা দিবস ফিলিস্তিন ভূখণ্ডের মূল অধিবাসীদের বিরুদ্ধে গণহত্যা ও তাদেরকে বিতাড়িত করার দিবস। এই দিনে দখলদার ইহুদিবাদীরা পদ্ধতিগতভাবে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘন করা শুরু করেছিল। বিবৃতিতে বলা হয়, অপরাধী ইহুদিবাদীরা এই দিন থেকে কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় পবিত্র ফিলিস্তিনি ভূমি জবরদখল শুরু করে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার বীজ বপন করে, যা আজও চলমান রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কিছু আরব মুসলিম দেশের প্রচেষ্টা সত্ত্বেও ফিলিস্তিন ইস্যু মুসলিম বিশ্বের 1 নম্বর সমস্যা। এই ইস্যুকে মুছে ফেলার যে চেষ্টা ইহুদিবাদীরা করছে তা ব্যর্থ হবে।
ইহুদিবাদী সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি শুক্রবার লেবাননের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণ যে নির্যাতিত এবং ইহুদিবাদী ইসরায়েল যে দাগী অপরাধী, এই হত্যাকাণ্ডের ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আবু আকলের শাহাদাতের ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিন থেকে লেবানন ও মিশর পর্যন্ত ইসরায়েলি শত্রুদের পাশবিকতা, শত্রুতা ও গণহত্যা সমানতালে চলছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলে নিহত হওয়ার পর গতকাল তিনি এই আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহ করার সময় তাকে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় চলছে। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এখন নতুন অধ্যায়ে পৌঁছেছে যা তীক্ষ্ণ ও কৌশলগত সিদ্ধান্ত প্রত্যাশা করে। ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করা হলে তা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার কাজে ব্যবহৃত হবে। সাংবাদিক শিরিন আবু আখলের পাশবিক হত্যাকাণ্ড ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলি আগ্রাসনের মুখে তেল আবিবের সঙ্গে সব ধরনের সহযোগিতার অবসান এবং কথিত অসলো শান্তি চুক্তি বাতিলের জন্য হামাস নেতা রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঘোষণা করেছেন যে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো সামরিক জোটে সদস্য হিসেবে গ্রহণ করার বিরুদ্ধে তার দেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসীদের মেহমানখানা হয়ে উঠেছে। সন্ত্রাসী বলতে এরদোগান বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এবং বামপন্থী রেভলিউশনারি পিপলস লিবারেশন ফ্রন্ট বা DHKPকে বুঝিয়েছেন। নিষিদ্ধ এই সংগঠন দুটিকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। গতকাল তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সাংবাদিকদের এসব কথা বলেছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দেবে বলে নিজেদের আগ্রহের কথা প্রকাশের পর এরদোগান এই বক্তব্য দিলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে সুইডেন ও ফিনল্যান্ডের ঘটনাবলী আমরা লক্ষ্য করছি, তবে আমরা এর পক্ষে নই। এই পর্যায়ে বিষয়টিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এরদোগান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো দুর্ভাগ্যজনকভাবে প্রায় সন্ত্রাসীদের মেহমানখানায় পরিণত হয়েছে। পিকেকে এবং DHKPর সন্ত্রাসীরা সুইডেন ও নেদারল্যান্ডে বাসা বেঁধেছে, এমনকি এসব দেশের পার্লামেন্টেও আছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশের উপর আমেরিকা এবং পশ্চিমা মিত্র দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে বর্তমান বিশ্বব্যবস্থা বদলে যাবে। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মেদভেদভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, বরং যারা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবাই ক্ষতির শিকার হবে। দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং বড় রকমের সরবরাহ সংকট সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার আকাশপথ ব্যবহার করতে না পারার কারণে পশ্চিমা কোনো কোনো এয়ারলাইন্স ধ্বংস হয়ে যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের সংকটই মারাত্মক আকার ধারণ করবে এবং এই সমস্ত দেশের জনগণকে চড়া মূল্যে তেল এবং গ্যাস সরবরাহ করতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে তেল ও গ্যাসের দাম বাড়তেই থাকবে বলে তিনি আশঙ্কা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ এবং সরকার দলীয় কর্মীদের হামলায় ন্যাটোর ঝালকাঠি ও পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
আজ বিএনপির দেশব্যাপী বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ এবং সরকার দলীয় কর্মীদের হামলায় নাটোর ঝালকাঠি ও পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পণ্ড হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি গাড়িতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এর আগে সারা দেশে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে 12 মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির নেতারা ঘোষণা করেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এমনকি কেউ নির্বাচনে গিয়ে দলের সঙ্গে বেইমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এসব নেতারা। দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে শুনেছেন। এই দল ভাঙ্গার ষড়যন্ত্র করে ক্ষমতাসীনরা বক্তব্য দিচ্ছে সরকার পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। সরকারকে বলবো, এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না, দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ যে আন্দোলন করছে এটা আপনাদের পতনের আন্দোলন, ষড়যন্ত্রের কথা বলে আপনারা এই আন্দোলন থামাতে পারবেন না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট করে পলাতক পি কে হালদার আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতার করেছে দেশটির অর্থ সংক্রান্ত গোয়েন্দা সংস্থা ইডি। পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী ও আত্মীয় স্বজনের নামে বেশ কয়েকটি বাড়ির সন্ধান পাবার পর গতকালই গ্রেফতার করা হয় তার ভাগ্নে প্রাণেশ হালদারকে। জানা গেছে, পি কে হালদারের পাচার করা অর্থে ভারতে কেনা বিভিন্ন সম্পত্তি দেখভালে থাকা যে কজনের নাম ইডির তদন্তে আসছে তাদের মধ্যে আছেন সুকুমার মৃধা, তার মেয়ে জামাই সঞ্জীব হালদার, পি কে হালদারের আত্মীয় প্রণব কুমার হালদার ও স্বপন মিত্র। ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন মারা গেছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনায় 29 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিমাঞ্চলের মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি 4-তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে 27 জন নিহত ও 12 জন ঝলসে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এখনও পর্যন্ত 25টি লাশ শনাক্ত করা যায়নি। আজ শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, মৃতদের প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সমস্ত আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই ঘটনায় যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লাখ ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত, শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। টুইটারে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যরা। পুলিশের ডিসিপি সমীর শর্মা বলেন, এ পর্যন্ত 27 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে, যার মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে, বাকি 25 জনের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন 28 জন। এনওসির প্রশ্নে তিনি বলেন, ওই বিষয়ে তদন্ত চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আবারও ইউক্রেন প্রসঙ্গ। ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল রুশ বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান রাও নর্ডিক এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। আজ 14 মে শনিবার থেকেই কার্যকর হচ্ছে এই ঘোষণা। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে রাশিয়ার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের মানবাধিকার বিষয়ক দপ্তরের সচিব বলেছেন, আমেরিকা যেখানে নিজেই অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হয়ে আছে, সে অবস্থায় তারা অন্যদের মানবাধিকার বিষয়ে পরামর্শ দেওয়ার অধিকার রাখে না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরানের মানবাধিকার বিষয়ক দপ্তরের সচিব কাজেম গারিবাবাদি বলেছেন, আমেরিকা যেখানে নিজেই অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হয়ে আছে, সে অবস্থায় তারা অন্যদেরকে মানবাধিকার বিষয়ে পরামর্শ দেওয়ার অধিকার রাখে না। আমেরিকার আদিবাসী এক স্কুল প্রাঙ্গনে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরানের এই কর্মকর্তা একথা বলেছেন। কাজেম গারিবাবাদি টুইটার বার্তায় বলেছেন, আমেরিকার আদিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছিল যাতে তারা মাতৃভাষায় কথা বলতে না পারে। এসব শিশুদেরকে বিভিন্ন ধরনের খারাপ কাজে লাগানো হতো, এমনকি তাদের উপর যৌন নিপীড়নও চালানো হয়েছিল এবং শেষ পর্যন্ত তাদেরকে গণকবর দেওয়া হয়। এমন জঘন্য মানবাধিকার লঙ্ঘনের নজির থাকার পরও মার্কিন সরকার অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখায়। পর্যবেক্ষকরা বলছেন, এভাবে শিশুদেরকে তাদের পরিবার থেকে দূরে রাখা, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও শিক্ষা থেকে বঞ্চিত করা এবং শেষ পর্যন্ত তাদের গণকবর দেওয়ার ঘটনার মধ্য দিয়ে আমেরিকার আদিবাসীদের নির্মূল করার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। এই ইতিহাস এতটাই অনস্বীকার্য ও প্রকাশ্য যে এমনকি খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল এই ঘটনার কথা স্বীকার করেন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এক নিবন্ধে লিখেছেন, আমেরিকার আদিবাসীদের দিবারাত্র স্কুলগুলোতে সরকারি তদন্তে অন্তত 53টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। মার্কিন সরকার নিজেদেরকে মানবাধিকার এবং ব্যক্তি, সামাজিক ও নাগরিক অধিকারের রক্ষক দাবি করলেও তাদের কর্মকাণ্ড ও আচরণে ঠিক এর বিপরীত চিত্র দেখা যায়। উদাহরণস্বরূপ, স্থানীয় আদিবাসী, কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু ও অভিবাসীদের সঙ্গে সরকারের রূঢ়, অমানবিক ও বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করা যায়। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলো মানবাধিকারের কথা বললেও প্রতি বছর বিভিন্ন রিপোর্টে দেখা যায় পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকায়, মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য নজির রয়েছে এবং মানবাধিকারকে তারা রাজনৈতিক ও প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। এ কারণে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের অতীত ও বর্তমান অবস্থার যে নিন্দা জানিয়েছেন ইরানের মানবাধিকার বিষয়ক দপ্তরের সচিব কাজেম গারিবাবাদি, তা যথার্থ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনে জিততে পারবে না বলেই বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো থাকার পরেও একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশকে নিয়ে হাই হুতাশার সৃষ্টি এবং ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের এ দাবি মেনে নিতে বাধ্য করা হবে। আজ দিনাজপুরে দলীয় সম্মেলনে মির্জা ফখরুল এমন হুঁশিয়ারি দেন। এর আগে গতকাল ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিকটে বিএনপি মহাসচিব বলেন,
আপনারা দেখছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি দিচ্ছে, আজকে এখানে যুগপৎ আন্দোলন তৈরি হওয়ার সময় এসে গেছে, তার মধ্য দিয়ে গোটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে যাচ্ছে।
তবে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন,
তারা আবার ঐক্যজোট করবে, দেখেছি গত নির্বাচনে।
ওদিকে আজ শনিবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচনে জিততে পারবে না বলেই বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। এদিকে আজকে বাগুড়া সম্মেলনে দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন, ভালো লোকদের দলে টানুন আর খারাপদেরকে দল থেকে বের করে দিন। এর আগে ফরিদপুরে আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের স্বীকার করেছেন, আওয়ামী লীগাররা কোটি কোটি টাকা পাচার করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আমরা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় উত্তর খোরাসান প্রদেশে বেড়াচ্ছি। উত্তর খোরাসান প্রদেশের মূল শহরের নাম বজনুর্দ। গত আসরে আমরা বজনুর্দ শহরটি দেখার মধ্য দিয়ে উত্তর খোরাসান প্রদেশের সৌন্দর্যের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি। বজনুর্দ শহর উত্তর খোরাসান প্রদেশের সবচেয়ে বড় শহর এবং এই শহরটি কেন্দ্রীয় প্রাদেশিক শহর।
আজকের আসরে আমরা এই শহরের ঐতিহাসিক কিছু স্থাপনার সঙ্গে পরিচিত হবার মধ্য দিয়ে বজনুর্দ শহর সম্পর্কে আরও বেশি পরিচিত হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বাদশ শতাব্দীর শেষ দিকে এবং ত্রয়োদশ শতকের শুরুর দিকে অর্থাৎ কাজার শাসনামলে ইয়ার মোহাম্মদ খান সাদলুর আদেশে শহরের কেন্দ্রে সাবজে মেইদুন কমপ্লেক্স গড়ে ওঠে। ইয়ার মোহাম্মদ খান সাদলু কিন্তু সর্দার মুফাক্কাম নামে বেশ পরিচিত। এই কমপ্লেক্সটি সাবজে মেইদুন, সরাইখানা, হাট বাজার, কয়েকটি কফিখানা এবং হাম্মাম খানার সমন্বয়ে গঠিত। এই কমপ্লেক্স একসময় সবচেয়ে জনবহুল ও জাঁকজমকপূর্ণ ছিল। কেনাকাটার প্রধান কেন্দ্র তো ছিলই, বেশিরভাগ উৎসব এবং সামাজিক রীতি আচার চর্চার প্রাণকেন্দ্র ছিল এই কমপ্লেক্স। এ নিয়ে আরও কথা হবে বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
এই কমপ্লেক্সের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হল সরাইখানা, যার ডিজাইন পরিকল্পনাটি বেশ সুন্দর। মাঝখানে একটি বড় হলরুম বা অভ্যর্থনাগার আর তার চারপাশে ৩৪টি কক্ষ রয়েছে। কারুকাজ করা খিলান সহ সরাইখানার বিভিন্ন অংশ ইটের আদলে সজ্জিত। সরাইখানার উত্তর পূর্ব অংশে ৩০৫ বর্গমিটার আয়তনে হাম্মামখানা ভবনটি অবস্থিত। এটি হিজরি ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের এবং এর স্থাপত্যের
কাঠামোটি খোরাসানের ঐতিহ্যবাহী হাম্মামখানার ডিজাইনের মতো। ভবনটিতে ইট দিয়ে তৈরি বিচিত্র কারুকাজ রয়েছে। ভবনটির স্থাপত্য শৈলী খুবই তাৎপর্যপূর্ণ। সাবজে মেইদুন কমপ্লেক্সটি ইরানের জাতীয় নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
হুসাইনিয়া এমন একটি স্থাপনা যা ইরান সহ শিয়া মুসলমান প্রধান দেশগুলোতে সাধারণত দেখতে পাওয়া যায়। বাংলাদেশের বকশি বাজারের চানখার পুলে যেমন হুসাইনি দালান রয়েছে, তেমনই প্রতিষ্ঠানকে ইরানে হুসাইনিয়া বলা হয়। এখানেও সেরকম একটি ধর্মীয় স্থাপনা রয়েছে। বলা যায় বহু শহরেই হুসাইনিয়া গড়ে উঠেছে ইরানে। বজনুরদের জজুরমি হুসাইনিয়া খুবই নাম করে একটি ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনাটি অনন্য স্থাপত্যের কারণে পর্যটকদের আকৃষ্ট করে। বজনুরদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এই হুসাইনিয়া কাজার যুগের শেষ দিকটার একটি স্থাপনা। পুরনো শিলালিপিতে পাওয়া তথ্য অনুসারে 1325 হিজড়িতে বিশিষ্ট প্রকৌশলী গোলাম রেজা বানা ইয়াজদি এই হুসাইনিয়াটি নির্মাণ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা হুসাইনিয়া নিয়ে কথা বলছিলাম। এই হুসাইনিয়াটির আয়তন 600 বর্গমিটার। দ্বিতল বিশিষ্ট এই ভবনের নিচতলা দোতলার তুলনায় প্রাচীন। এই তলাটি ছিল আবাসিক। দ্বিতীয় তলাটিতে সাধারণত ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হতো। হুসাইনিয়া ভবনের মাঝখানে একটি প্রশস্ত উঠোন রয়েছে। উঠোনের চারপাশে সকল কক্ষ নির্মাণ করা হয়েছে। কক্ষগুলোর দরজা জানালা উঠোনমুখী। এর কারণ হল উঠোনের আলোর ব্যবহার। ভবনের বিভিন্ন অংশে চমৎকার সব কারুকাজ করা হয়েছে। স্থাপত্য বিন্যাসে সুসজ্জিত এই ভবনে রয়েছে ইটের কারুকাজ, প্লাস্টারিং এবং শিলালিপির কাজ। এই ধরনের অন্তর্মুখ স্থাপত্য সাধারণত ইরানের শুষ্ক ও মরু অঞ্চলের জন্যই উপযোগী। বজনুরতে খুব একটা প্রচলন নেই এই ধরনের স্থাপত্য ডিজাইনের। তারপরও বলা যেতে পারে যে পানির হাউজ, ঝর্ণা এবং আশেপাশের বাগান সহ পুরো বিল্ডিংয়ের সকল আয়তন ও কারুকাজ ইরানের চার ঋতুর সাথেই সামঞ্জস্যপূর্ণ।
আর মহররমের দিনগুলোতে এখানেই শোকানুষ্ঠানগুলো পালন করা হয়। এই হুসাইনিয়াটিও ইরানের জাতীয় নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই হুসাইনিয়ার বাইরেও এখানে রয়েছে ঐতিহাসিক এবং প্রাকৃতিক বহু নিদর্শন। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যে যে কেউ মুগ্ধ না হয়ে পারবেন না। রয়েছে বহু সংরক্ষিত এলাকা, বনাঞ্চল, ঔষধি গুণ সম্পন্ন গরম পানির ঝর্ণা, বিস্ময়কর বহু গুহা, আকর্ষণীয় অনেক জলপ্রপাত, চোখ ধাঁধানো বহু উপত্যকা এবং ঘুরে বেড়ানোর মতো অনেক গ্রাম। এগুলো বজনুরদের পর্যটক আকর্ষণীয় এলাকা। বাবা আমান বজনুর পর্যটন কেন্দ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন। এটি মূলত একটি বিশাল পার্ক। সবচেয়ে সুন্দর এবং প্রাচীন পার্ক হিসেবে বাবা আমান পর্যটন কেন্দ্রটি সবার কাছে পরিচিত। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা বাবা আমান পার্কের কথা বলছিলাম। এই অবকাশ যাপন কেন্দ্রে একটি কবর রয়েছে। ইমাম মুসা কাজেম আল ইসলামের সন্তান শাহজাদা ইসমাইলের এই কবরটি ইমামজাদা বাবা আমান নামে বিখ্যাত। এই সুন্দর পার্ক এবং অবকাশ যাপন কেন্দ্রে 400,000 মতো গাছ রয়েছে, যেমন বাবলা, চেনর বা প্লেইন ট্রি, অ্যাপ্রিকট, অ্যাশট্রির মতো বিচিত্র আরও বহু প্রজাতির গাছ রয়েছে এই পার্কে। বাবা আমান বিনোদন পার্কের পশ্চিমে রয়েছে পারদিসান বনাঞ্চল। এখানে উত্তর খোরাসানের গাছপালা এবং প্রাণীর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। বাবা আমান অবকাশ যাপন কেন্দ্রটি বজনুরদের 10 কিলোমিটার উত্তর পূর্বে বজনুর্দ মাশাদ সড়কের পাশে অবস্থিত।
বন, উদ্যান ও দর্শনীয় পুল সহ এই প্রমোদ কাননটি ক্লান্তি দূর করার জন্য বেশ উপযোগী। সে কারণে অনেক ভ্রমণকারী এই কাননের প্রতি ভীষণ আকর্ষণ বোধ করে এবং অতীতেও করেছে। বাবা আমানে চমৎকার একটি ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটি পাথরের বুক চিরে বেরিয়ে এসেছে। এখানকার পানি সুইমিং পুলগুলোতে প্রবাহিত হয়। বাবা আমানের আবহাওয়া খুবই উপভোগ্য। রাতের বেলা এখানকার মনোরম ও সুন্দর দৃশ্য প্রতিটি পর্যটককে আকৃষ্ট করে। সময়ের স্বল্পতার কারণে আজ আর কথা বলার সুযোগ নেই। পরবর্তী আসরে আবারও কথা হবে ইনশাআল্লাহ। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 14 মে শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা, দৈনিক প্রথম আলো। দেশে এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার নেই বলেছেন ফখরুল, দৈনিক মানবজমিন। শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদের ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ, দৈনিক ইত্তেফাক। করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও 21 জনের মৃত্যু, দৈনিক যুগান্তর। আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন ফখরুলকে ওবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং 14 বছর হত্যা, গুম, জেল, জুলুম চালিয়েও বিএনপিকে দমানো যায়নি বলেছেন প্রিন্স, দৈনিক কালের কণ্ঠ। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, দিল্লি অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে কেজরিওয়াল, মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, দৈনিক সংবাদ প্রতিদিন। এক পরিবার এক টিকিট, চিন্তন শিবিরে এই সংস্কার নীতির পক্ষেই সওয়াল, যথারীতি ছাড় গান্ধীদের, দৈনিক আজকাল। এবং জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে শুরু সমীক্ষা এবং ভিডিও তোলার কাজ, চলবে রবিবারও, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আজ শনিবার থেকে তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কয়েকদিন আগেই রেকর্ড পরিমাণ গম রপ্তানির কথা বলেছিল দেশটি। নতুন সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর রয়টার্সের। তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গমের উৎপাদন কম হয়েছে। ব্যাপক রপ্তানি চাহিদার মধ্যে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত এল। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে কৃষ্ণসাগর অঞ্চল থেকে রপ্তানিতে ধস নামায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী ভারতের উপর নির্ভর করে আসছিল বৈশ্বিক ক্রেতারা। নিষেধাজ্ঞার ঘোষণার আগে চলতি বছর 1 কোটি মেট্রিক টন গম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটি।
দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, উত্তর কোরিয়া গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের কথা স্বীকার করে। এর একদিন পর বৃহস্পতিবার থেকে দেশটিতে লকডাউন জারি করা হয়। করোনায় শুক্রবার উপসর্গ নিয়ে নতুন করে আরও 21 জন মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। নিজেদের জনগণকে উত্তর কোরিয়া কোনো কোভিড-19 টিকা দেয়নি। চীনের তৈরি সিনোভ্যাক টিকা এবং অস্ট্রাজেনেকার ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও দেশটি উভয়ই প্রত্যাখ্যান করেছে। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পরই নিজেদের সব সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। এসব পদক্ষেপের মাধ্যমে দেশটিতে ভাইরাসের প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন তারা।
দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে, আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের কফিন বহনকারী ফিলিস্তিনি লোকদের উপর লাঠি চার্জ করেছে ইসরায়েলি পুলিশ বাহিনী। গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ জেরুজালেমের ওল্ড সিটির মধ্য দিয়ে তার কফিন নিয়ে যায়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আবু আকলেহের কফিনের চারপাশে কয়েক ডজন ফিলিস্তিনি ছিল। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়িয়েছে। এ সময় তাদের মুখে স্লোগান ছিল, আমাদের আত্মা এবং রক্ত দিয়ে শিরিন তোমাকে উদ্ধার করব। ঠিক তখনই ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা লোকদের উপর লাঠিচার্জ শুরু করে, লাঠি দিয়ে মারধর করে এবং লাঠি দেয়। এক পর্যায়ে কফিন বহনকারী দলটি একটি দেয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কফিনটি প্রায় নিচে পড়ে যাচ্ছিল। 10 মিনিট ধরে এ অবস্থা চলে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন এক খবরে লিখেছে, বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটি মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না। আজ শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন। তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছেন।
দৈনিক মানবজমি লিখেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার নেই। দেশে সব জায়গায় দুর্নীতি চলছে, শুধু দুর্নীতি নয়, মেগা দুর্নীতি চলছে। আমরা দেশে গণতন্ত্র চাই, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। আজ শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আমরা কথা বললে পুলিশি হয়রানির শিকার হই। দিনাজপুরে অসংখ্য নেতাকর্মী মাসের পর মাস জেল খাচ্ছেন, আমি নিজেও বহুবার জেলে গিয়েছি, অসংখ্য মামলার আসামি হয়ে আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর, তাদের কিছু হয় না। যত দোষ বিএনপির, আবার বলে বিএনপি নাই। বিএনপি নাই তো সারাক্ষণ বিএনপির কথা বলেন কেন?
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, রাজধানী দিল্লির বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 27 জন, গুরুতর আহত হয়েছেন 12 জন। ইতোমধ্যেই অগ্নিকাণ্ডের কারণ হদিশ করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তিনি মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে। ঠিক কি হয়েছিল জানা যাচ্ছে, শুক্রবার বিকাল 4:45 নাগাদ দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে 4-তলা এক বিল্ডিংয়ে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দমকল বাহিনী। 30টি ইঞ্জিনের চেষ্টায় 7 ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে চলে গিয়েছে বহু প্রাণ।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, কড়া পুলিশি নিরাপত্তায় বারাণসীর জ্ঞান বাপী মসজিদে প্রথম দিনের সমীক্ষা এবং ভিডিওগ্রাফির কাজ শেষ হল। বারাণসীর পুলিশ কমিশনার সতীশ গণেশ বলেছেন, রোববারও সকাল থেকে কাজ চলবে। হিন্দুত্ববাদীদের দাবি, জ্ঞান বাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে তা আদতে হিন্দুদের, সুতরাং সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট আওরঙ্গজেব 2000 বছরের পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তোলেন দাবি তুলে সেখানে হিন্দুত্বের ছাপ খুঁজতে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবি জানানো হয় আদালতে। অন্যদিকে জ্ঞান বাপী মসজিদ চত্বরে দেবদেবীর মূর্তি আছে দাবি করে সেগুলো পুজো করার অনুমতি চেয়ে 2021 আদালতে একটি পৃথক আবেদন করেন 5 মহিলা।
দৈনিক আজকাল এক খবরে জানিয়েছে, কংগ্রেস থাকছে সেই কংগ্রেসেই, সরল করে বললে গান্ধী পরিবারের ছাতাতেই। যতই তিন দিনের চিন্তন শিবির হোক, খুব বেশি সংস্কার শতাব্দী প্রাচীন এই দলের থেকে আশা করে লাভ নেই। শিবিরে টুকটাক কসমেটিক সার্জারি হলেও অঙ্গ প্রতিস্থাপন হবে না, স্পষ্ট হয়ে গেল প্রথম দিনেই। শিবিরে এক পরিবার এক টিকিট নিয়ে ব্যাট ধরতে চলেছেন প্রায় সব নেতাই, কিন্তু এও বলে দিলেন ওই নীতি থেকে দূরেই রাখা হবে গান্ধী পরিবারকে। 5 রাজ্যের বিধানসভা বিপর্যয়, ক্ষমতায় থেকেও হারাতে হয়েছে পাঞ্জাব, তারপরেই দলের অভ্যন্তরে বারবার পরিবর্তনের ডাক উঠেছে, যেমন উঠেছিল গত বছরের আগস্টে। সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন গুলাম নবী আজাদ সহ 23 বিক্ষুব্ধ নেতা। স্থায়ী সভাপতির দাবি তুলেছিলেন গুলাম নবী আজাদ। তারপর থেকে বারবার নেতৃত্বে বদলের দাবি উঠেছে দলের অভ্যন্তরে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিতে 8 বৎসরের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের বিজয়ের কারণ ব্যাখ্যা করেছি। আজকের আসরে আমরা এই যুদ্ধে ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের উপর ইরাকের আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধ দীর্ঘ 8 বৎসর ধরে চলে এবং এই যুদ্ধে ইরানের মতো স্বাধীন চেতা দেশ অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে। ইরানের 1 ইঞ্চি ভূমিও হাতছাড়া না হওয়া, ইসলামী শাসন ব্যবস্থা টিকে থাকা এবং এই দীর্ঘ সময়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ পরিচালনা করা ছিল এসব অর্জনের অন্যতম। সাদ্দাম ও তার সহযোগীরা চেয়েছিল ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশ দখল করে ইরাকের অন্তর্ভুক্ত করে নিতে, আর তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা। কিন্তু সাদ্দাম এবং প্রাচ্য ও পাশ্চাত্যের তার সহযোগীরা সম্মিলিতভাবে ও তাদের সে লক্ষ্য অর্জন করতে পারেনি। আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যুদ্ধ থেকে সৃষ্ট সংকট ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি ছিল এই যুদ্ধে ইরানের আরেকটি বড় অর্জন।
ইসলামী বিপ্লবের মাত্র 19 মাসের মাথায় ইরানের উপর আগ্রাসন চালান তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেন। ইরানের সেনাবাহিনী তখনও বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে নিজেকে ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি। এ অবস্থায় ইরানের তরুণ সমাজের বিপ্লবী চেতনা ও শাহাদাত পিয়াসী মনোভাব ইরাকের বিরুদ্ধে যুদ্ধে নিয়ামক ভূমিকা পালন করে। ইরানের দক্ষিণাঞ্চলীয় খোররাম শহরের তরুণ যোদ্ধারা এই চেতনা নিয়েই আগ্রাসী ইরাকি বাহিনীকে টানা 35 দিন পর্যন্ত শহরের প্রবেশ দ্বারগুলোতে ঠেকিয়ে রাখে। তারা এই বিশ্বাস অর্জন করেছিল যে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরতা ও নিজস্ব সক্ষমতাকে পুঁজি করেই মাতৃভূমি ও বিপ্লবকে রক্ষা করতে হবে। 8 বৎসরের যুদ্ধে ইরান এই অভিজ্ঞতা অর্জন করে যে সম্পূর্ণ আত্মনির্ভরশীলতার মাধ্যমে বড় বড় শক্তির বিরুদ্ধে বৎসরের পর বৎসর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।
এ সম্পর্কে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেন, আমরা এ যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির কথিত শ্রেষ্ঠত্ব ভেঙে চুরমার করে দিয়েছি। শুধু যুদ্ধের ময়দানে নয়, সকল ক্ষেত্রে দুই পরাশক্তির শ্রেষ্ঠত্ব আমরা ভেঙে খান খান করে দিয়েছি। আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরান সত্যিকার অর্থে বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে শিখেছে। ইরানি জনগণ অর্থনৈতিক অবরোধের মুখে মিতব্যয়ী হওয়ার মাধ্যমে পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে পেরেছে। যুদ্ধের সময় যখন প্রাচ্য ও পাশ্চাত্য ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, তখন এদেশের তরুণ তরুণীরা নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে। অথচ ইসলামী বিপ্লবের আগে সমরাস্ত্রসহ নানা ক্ষেত্রে ইরান ছিল সম্পূর্ণ বিদেশের উপর নির্ভরশীল। ইমাম খোমেনির ভাষায়, এই যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধ আমাদের জন্য ছিল ঐশী উপহার, যার মাধ্যমে আমরা এতকাল উদাসীন ছিলাম।
ইমাম ইরানি জনগণকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা মোটেও এ আশা করবেন না যে আপনাদের প্রয়োজন বিদেশিরা এসে পূরণ করে দেবে, কিংবা আপনাদের লক্ষ্য অর্জনে বিদেশিরা সহযোগিতা করবে। স্বাধীন চেতা ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নিজেদেরকেই চেষ্টা করতে হবে। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির দূরদর্শী নেতৃত্বের ফসল ছিল আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গণমানুষকে অংশগ্রহণ করানো। তিনি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন, তাতে 2 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল। অথচ তখন ইরানের মোট জনসংখ্যাই ছিল মাত্র 3.5 কোটি। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শত্রুকে বিষয়টি দেখিয়ে দিতে চেয়েছিলেন যে এদেশের সকল মানুষ মিলে যেমন বিপ্লব করেছে, তেমনই বিপ্লবী সরকারকে রক্ষা করার ক্ষেত্রেও তাদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য রয়েছে। ইরাকের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধে বিজয়ে এ বিষয়টি গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল।
ইসলামী বিপ্লবের মহান নেতা এ সম্পর্কে বলেন, পরাশক্তিগুলো ও তাদের পদলে হীরা একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে খোমেনি যদি কখনো একাও হয়ে যায়, তাহলেও সে কুফর, জুলুম, শির্ক ও মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। আর আল্লাহর ইচ্ছায় স্বেচ্ছাসেবী বাহিনীকে নিয়ে আমরা সকল পরাশক্তি ও জালিমের রাতের ঘুম হারাম করে দেব। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই নিজেকে জাতির সেবায় একজন স্বেচ্ছাসেবক ভাবতেন এবং এ নিয়ে গর্ব করতেন। তিনি আল্লাহর কাছে চাইতেন কিয়ামতের দিন তার উত্থান যেন স্বেচ্ছাসেবীদের সঙ্গে হয়। তিনি প্রায় একটি কথা বলতেন, আমি স্বেচ্ছাসেবী হতে পেরে নিজেকে ধন্য মনে করি।
প্রকৃতপক্ষে ইরান ইরাক 8 বছরের যুদ্ধ পর্যালোচনা করলে দেখা যাবে, ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। আর আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ ফ্রন্টে স্বেচ্ছাসেবী বাহিনীর উপস্থিতি না থাকলে এ যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। ইরাক ইরান যুদ্ধের শুরুতে বিপ্লব পরবর্তী পরিস্থিতির কারণে সেনাবাহিনীর চেইন অব কমান্ড তখনও পরিপূর্ণভাবে ঠিক করা সম্ভব হয়নি। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ছিল তখন সবেমাত্র প্রতিষ্ঠিত একটি সশস্ত্র বাহিনী, যার যুদ্ধ করার কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল না। এছাড়া এই বাহিনীর সেনা সংখ্যাও উল্লেখযোগ্য ছিল না। এ অবস্থায় স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা বা যুদ্ধসই প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তাদের বিশাল সংখ্যা যুদ্ধে জয়লাভে সহায়ক ভূমিকা পালন করে।
এদিকে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান একটি স্বাধীন চেতা ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরপরই এদেশের উপর নানা ধরনের অবরোধ আরোপ করে বহির্শক্তিগুলো। যুদ্ধের কারণে যখন দেশের সার্বিক ব্যয় বেড়ে যায়, তখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রগুলোতে নিষেধাজ্ঞা দেওয়ার বাজেটের উপর প্রচণ্ড চাপ পড়ে। এ অবস্থায় যুদ্ধের ময়দানে স্বেচ্ছাসেবী বাহিনীর উপস্থিতি যুদ্ধের ব্যয় কমিয়ে আনার ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা রাখে। অন্য কথায়, ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই যুদ্ধের একটা বড় অংশের বোঝা নিজেদের কাঁধে তুলে নেয়। তো শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের দাফন অনুষ্ঠানে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। খ্রিস্টান ও মুসলিম নির্বিশেষে হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবার যখন পূর্ব বাইতুল মুকাদ্দাসের একটি হাসপাতাল থেকে শিরিনের লাশ বহনকারী কফিন নিয়ে বের হন, তখন ইসরায়েলি পুলিশ সেখানে হানা দেয়। তারা সেখানে শোকাহত জনতার উপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধে মুসলিম বিশ্বের সমর্থন চেয়েছে ইরান। হামাস নেতা হানিয়া বললেন ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার কথা। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে নিতে তুরস্কের বিরোধিতা। এরদোগান বলছেন দেশ দুটি সন্ত্রাসীদের মেহমানখানায় পরিণত হয়েছে। বাংলাদেশে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সরকার দলীয় কর্মীদের হামলার অভিযোগ, বহু নেতাকর্মী আহত। এবং ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যু, অনেকে নিখোঁজ, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।